জ্ঞানী আলো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আজাবাজার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসুন কিছু শিখে এর মধ্যে। ইনশাল্লাহ আজাবাজার আজকেও আমরা নামাজের বিষয়ে, রোজার বিষয়ে এবং নামাজের মধ্যে যেই আমরা বিভিন্ন তেলাওয়াত করে থাকি, আয়াতে পাক পড়ে থাকি এবং আরবি বাক্য পড়ে থাকি, তার থেকে কিছু শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজাবাজার। আসুন শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে মান সাল্লা আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান وَالْقِيرَاتُ مِثْلُ أُحُدٍ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাক পাঠ করা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাক পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যে এক কিরাত প্রতিদান লিখে দেন। এবং সেই কিরাতের কথা বলা হচ্ছে, এই এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। প্রিয় মাদের চাই দর্শক বৃন্দ, চিন্তা করে দেখুন পাহাড় কত বড় হয়ে থাকে, আর উহুদ পাহাড় এটা একটা বিশাল একটা পাহাড়। তো আরব শরীফের এই পাহাড় যারা মক্কা মদিনায় যায়, যারা হজের মধ্যে যায়, তারা উহুদ পাহাড়ে জিয়ারত করে থাকে। তো উহুদ পাহাড়ের সম পরিমাণ সওয়াব দান করা হবে, কতই বড় উত্তম আমল এবং কতই আমাদেরকে উত্তম প্রতিদান দান করা হচ্ছে। তো দরুদ শরীফ এটা ফজিলতপূর্ণ আমল। আমরা আসুন একবার মহব্বত সহকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মত দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা নামাজ সম্পর্কে তো শ্রবণ করব, তবে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, নিয়তুল মুমিনি খায়রুন মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। সুতরাং আমাদের প্রতিটি কাজের পূর্বে, অর্থাৎ প্রতিটি নেক কাজ, মুবাহ কাজ, হারাম কাজ নয়, অর্থাৎ আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয় এমন কাজ নয়, শরীয়তে যেটা নিষিদ্ধ এমন কাজ নয়, বরং যেটা শরীয়তে জায়েজ রয়েছে, আপনার এরকম মুবাহ কাজ, নেক কাজ এর পূর্বে যদি আমরা ভালো ভালো নিয়ত করে নিই, বেশি বেশি নিয়ত করে নিই, যত বেশি নিয়ত করব তত বেশি সওয়াব আমরা অর্জন করতে পারব। তো আসুন আমরা যেহেতু ইলমে দীন অর্জন করব, সেই জন্যে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার, শোনার চেষ্টা করব। এবং যা কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে বলা হবে তা আমরা স্মরণ রেখে তার উপর আমল করার চেষ্টা করব এবং সাথে সাথে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিও এটা নিয়ত করে নিচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজের মাসালা মাসাইল, রমজানের মাসালা মাসাইল আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সাথে সাথে কোরআনে পাকের একটি ছোট্ট সূরা আপনাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো প্রিয় মনে চাই দর্শকবৃন্দ, আমরা নামাজের মাসাইল মাসাইল সম্পর্কে শ্রবণ করছিলাম, তো আসুন কিছু গুরুত্বপূর্ণ মাসালা নামাজের বিষয়ে আমরা শ্রবণ করি। তো নামাজে কোনো ব্যক্তি নামাজ পড়ছে, তখন সে নামাজের দিকে দেখা, এই বিষয়ে মাসালা কী রয়েছে আসুন আমরা শ্রবণ করি। আপনার বলা হচ্ছে যে মাকরুহে তাহরিমের কথা আমরা শুনেছিলাম, তো সে বিষয়ে কিন্তু আলোচনা আমাদের চলছে। তো বলা হচ্ছে কারো মুখের সামনে, অর্থাৎ কারো মুখের সামনে মুখোমুখি হয়ে নামাজ আদায় করা, এটা আপনার মাকরুহ তাহরিমে। অন্যের জন্যেও নামাজের মুখোমুখি দাঁড়ানো নাজায়েজ ও গুনাহ। কেউ প্রথম থেকেই মুখ করে বসে আছে, আর এখন কেউ যদি তার চেহারার দিকে মুখ করে নামাজ আরম্ভ করে দেয়, তাহলে নামাজ আরম্ভকারী গুনাহগার হবে এবং ওই নামাজের জন্য মাকরুহ হবে। নামাজের দিকে মুখ করে বসা ব্যক্তির কোনো গুনাহ হবে না এবং তা মাকরুহ হবে না। মনে করুন এক ব্যক্তি বসে রয়েছে, এখন আপনি তার মুখোমুখি হয়ে আপনি নামাজ শুরু করে দিলেন, তো তখন এটা আসলে উচিত হবে না যে আপনি আরেক ব্যক্তির মুখোমুখি হয়ে নামাজ শুরু করে দেবেন। তো এরকম মুখোমুখি হয়ে আপনার নামাজ শুরু করে দেওয়া এটা কখনো উচিত হবে না, এটা মাকরুহ হবে। সুতরাং আমরা কখনো এরকম কোনো ব্যক্তি বসে থাকলে চেষ্টা করব সেখানে আমরা যেন নিয়ত না করি, যেখানে আপনার আমার মুখোমুখি কেউ হবে না সেখানে যেন আমরা নিয়ত করি। তো বলা হচ্ছে যে ব্যক্তি জামাআতের সালাম পেরানোর পর নিজের ঠিক পিছনে নামাজ আদায়কারীর দিকে মুখ করে, তাকে দেখে বা পিছনে যাওয়ার জন্য তার দিকে মুখ করে এই জন্যে দাঁড়িয়ে থাকে যে সালাম ফেরানোর পর বের হয়ে যাবে, কিংবা নামাজের ঠিক সামনে দাঁড়িয়ে বা বসে এলান করে, দরজ দেয়, বয়ান করে, তো তাদের সকলের তহবা করে নেওয়া উচিত। দেখুন, এটা মনে করুন যে জামাত যখন চলাকালীন, অর্থাৎ জামাত যখন চলে, তো তখন তো সবাই নামাজ পড়ে একসাথে, কিন্তু জামাতে যখন সালাম ফিরিয়ে নেয়, তো তখন দেখা যায় অনেকেই জামাত না পেরে তারা দাঁড়িয়ে নামাজ পড়ে। তো সেরকম যখন কেউ নামাজ পড়বে, তো কখনো উচিত হবে না তার দিকে মুখ ফিরিয়ে আপনার কোনো কিছু বলা, বা তার থেকে মুখ ফিরিয়ে আপনি পিছনে যাওয়ার জন্যে, মসজিদ থেকে বের হওয়া যাওয়ার জন্য, পিছনে আসার জন্যে আপনি তার দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এটা উচিত নয়। এটা কখনো যদি হয়ে যায় তাহলে এটা তওবা করা উচিত। তো এভাবে কোনো কিছুর এলান করা, ঘোষণা করা কখনো এটাও উচিত নয়। তো সুতরাং আমরা কখনো এরকম করব না। আমরা যদি মসজিদে যাই, জামাতে নামাজ আদায় করি, তো জামাত শেষ করে যদি আপনার আশেপাশে জায়গা থাকে, আপনি সেখানে সুন্নত, আপনি আপনার ফরজ যেখানে আদায় করেছেন সেখান থেকে সরে অন্য জায়গায় আদায় করতে পারেন। যদি জায়গা না থাকে, আপনার কোনো নামাজের সমস্যা হবে বা আপনার পিছনে কোনো ব্যক্তি নামাজ পড়ছে, তাহলে কখনো আপনি এদিক সেদিক যাবেন না, আপনি সেই স্থানে যেখানে ফরজ পড়েছেন সেখানে আপনি সুন্নত আদায় করতে পারেন। লক্ষ্য রাখতে হবে যেন আমাদের কারণে অন্য নামাজির যে নামাজ পড়ছে তার মুখোমুখি হয়ে না যায়, এবং তার সামনে যেন আমরা অতিক্রম না করি, এটা উচিত নয়, এটা গুনাহের কারণ হবে, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা থেকে বাঁচার তৌফিক দান করুন। এরপর যে আরও মাসালা রয়েছে, যে নামাজের মধ্যে নাক ও মুখ ডেকে নেয়া, এটাও আপনার মুখের তাহরিমের মধ্যে পড়ে। এভাবে বিনা প্রয়োজনে কফ ইত্যাদি বের করা, এটাও ইচ্ছাকৃতভাবে হাই তোলা নামাজের মধ্যে, এটাও যদি আপনার হাই এমনি এসে যায়, অনিচ্ছায় এসে যায়, তবে এটার মধ্যে কোনো অসুবিধা হবে না, কিন্তু ইচ্ছা করে হাই তোলা এটা উচিত হবে না। নামাজের মধ্যে যদি কখন হাই এসে যায়, তো আমরা চেষ্টা করব কন্ট্রোল করতে, যদি অনিচ্ছায় আপনার হয়ে যায় তখন সমস্যা নেই, কিন্তু ইচ্ছা করে কখনো হাই তোলা উচিত হবে না। তো আমরা মাকরুহে তাহরিমি সম্পর্কে শুনছিলাম, তো মাকরুহে তাহরিমের মধ্যে এটাও রয়েছে যে কখনো যদি ইচ্ছা করে হাই তুলে কখনো সেটাও কি হয়ে যাবে, মাকরুহে তাহরিমি হয়ে যাবে। সুতরাং আমরা কখনো হাই এটা যদি আসে তাহলে চেষ্টা করব কন্ট্রোল করতে, আর যদি আপনি চেষ্টা কন্ট্রোল করতে পারছেন না তখন অনিচ্ছায় যদি হয়ে যায় কোনো সমস্যা নেই। আচ্ছা, তো বলা হচ্ছে এই সম্পর্কে একটি হাদিসে পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন কারো নামাজে হাই আসে তখন সে যেন যতটুকু সম্ভব সে তা থামিয়ে রাখে, সম্ভব অনুযায়ী সে কী করবে, চেষ্টা করবে থামিয়ে রাখার জন্যে, কেননা শয়তান মুখে প্রবেশ করে, সেই সময় শয়তান মুখে প্রবেশ করে। আপনার হাই আসলে তখন যেহেতু শয়তান মুখে প্রবেশ করে, তো সেজন্য আমরা কী করবো, নামাজের মধ্যে এটা কন্ট্রোল করার চেষ্টা করব যেন হাই না আসে। যদি তারপরও এসে যায়, আপনি কন্ট্রোল করতে পারছেন না, তখন সমস্যা নেই। তো আমরা আমাদের নামাজকে মুখের তেহরিম থেকে বাঁচানোর জন্যে যেন আমরা চেষ্টা করি যেন আমাদের নামাজটা বরবাদ হয়ে না যায়, এই জন্যে এই আমলগুলো আমরা যেন এই হাই তোলা বা হাসি দেওয়া ইচ্ছা করে এরকম যেন এই আমলগুলো যেন আমাদের নামাজের মধ্যে না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আচ্ছা আসুন, এরপর বলা হচ্ছে কুরআন মজিদকে উল্টো দিক থেকে পাঠ করা, এটা মাকরুহ তাহরিমে রয়েছে। হ্যাঁ, এটা যদি আপনার কখনো অনিচ্ছায় হয়ে গেল তখন ভিন্ন কথা, কিন্তু এটা কখন ইচ্ছা করে এরকম পড়া উচিত হবে না। এটা কুরআন মজিদকে উল্টো দিক থেকে পাঠ করা, এটা মাকরুহ তাহরিমে রয়েছে। আচ্ছা আসুন, কোনো ওয়াজিব বাদ দেওয়া, যেমন কওমা, কওমা মানে কি আমি বলেছিলাম যে রুকু থেকে দাঁড়িয়ে যেটা দাঁড়াতে হয় সেটাকে কওমা বলে, এবং জলসা, জলসা বলে দুই সিজদার মাঝখানে বসাকে জলসা বলে। তো কওমা ও জলসাতে পিঠ সোজা হওয়ার পূর্বেই রুকু বা দ্বিতীয় সিজদাতে চলে যাওয়া, তো এটার কারণে আপনার ওয়াজিব বাদ হয়ে যায়। তো সুতরাং এটা অনেক গুনাহ রয়েছে, আর এই গুনাহ আমাদের সমাজে যদি আমরা দেখি, আমরা যখন নামাজ পড়ি প্রায় সময় এটা দেখা যায়, তো এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। নামাজ যেন উত্তমভাবে আমরা আদায় করতে পারি সেটাকে লক্ষ্য রাখা উচিত। তো আমরা যখনই নামাজ পড়ি না কেন, আমরা আমাদের নামাজ যেন আমাদের ওয়াজিব, যে নামাজের ওয়াজিব রয়েছে সেটিকে লক্ষ্য রেখে আমরা আদায় করি। কওমা জলসাগুলোতে এক তসবি পরিমাণ সেখানে স্থির থাকা, কওমাতে এক তসবি পরিমাণ দাঁড়ানো, জলসাতে এক তসবি পরিমাণ সোজা হয়ে সোজা করে বসা, এগুলো ওয়াজিব রয়েছে, আমরা সেই ওয়াজিবগুলো আদায় করবো। কখনো যদি ওয়াজিব ছুটে যায় তাহলে মনে রাখতে হবে, তখন আমাদের সাহসেজদা আদায় করতে হবে, নাহলে সেই নামাজ আমাদেরকে পুনরায় পড়ে দিতে হবে। তো আসুন, আরও বলা হচ্ছে মাকরুহ তাহরিম সম্পর্কে, কিয়াম ব্যতীত অন্য কোনো অবস্থায়, মনে করুন রুকু সিজদা বৈঠক ইত্যাদিতে কোরআন মজিদ তিলাওয়াত করা, নামাজের মধ্যে কোরআন মজিদ শুধুমাত্র কিয়ামে রয়েছে, কিয়াম ছাড়া অন্য কোনো জায়গায় কোরআন তিলাওয়াত নেই, তো কেউ যদি কোরআন তিলাওয়াত করে সেটা মাকরুহ তাহরিমই হবে। আচ্ছা, কিরআত রুকুতে গিয়ে শেষ করা, কিরআত এটা তো কেয়ামের মধ্যে শেষ করতে হবে, রুকুতে তো রুকুর তকবির বলে যাবেন, তো কেউ কী করলো রুকুতে গিয়ে কিরআত শেষ করলো, তখন সেটা কী হয়ে যাবে, মাকরুহ তাহরিমই হয়ে যাবে। আচ্ছা, ইমামের আগে মুক্তাদি রুকু সিজদা ইত্যাদিতে চলে যাওয়া, কিংবা ইমাম ওঠার পূর্বেই মাথা উঠিয়ে নেয়া, এটাও মাকরুহ তাহরিমই। হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় ও ঝুঁকায়, ইমাম মাথা উঠানোর আগে, ইমাম ঝুঁকানোর আগে যে উঠাবে এবং ঝুঁকাবে, তার কপালের চুল শয়তানের হাতে, এটা হাদিসে পাক। সুতরাং আমরা আমাদের নামাজের ক্ষেত্রে আমরা যেন ইমাম যখন মাথা ঝুঁকাবে তারপরে ঝুঁকাই, ইমাম যখন মাথা উঠাবে তারপরে উঠাই, রুকু সিজদা ইত্যাদি এগুলোর মধ্যে। আচ্ছা, আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় সে কি এটাকে ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথা করে দেবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় আমাদের চেন দর্শক, তিনি দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে পা যে আপনার এভাবে যদি মাথাকে ইমামের আগে উঠানো হয় তাহলে আল্লাহর হাবিব বলেন যে তার মাথাকে গাধার মতো করে, অর্থাৎ তার চেহারা এটা তার মাথাটাকে গাধার মাথা করে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেছেন। দেখুন এই হাদিসে পাক শুধু হাদিসে পাকে এসেছে এরকমই নয়, এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু আপনার একটি ঘটনা আমি পেশ করার চেষ্টা করব, আসুন আমরা এটা মনোযোগ সহকারে শ্রবণ করি, হয়তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটি হাদিস এর সত্যতা কেমন হয়ে থাকে। হযরত সাইয়্যিদুনা ইমাম নাওয়াবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি হাদিস সংগ্রহ করার জন্য দামেশকে একজন বিখ্যাত ব্যক্তির নিকট তিনি গেলেন। তিনি পর্দার আড়ালে থেকে পড়াতেন, অর্থাৎ যার নিকট গেলেন তিনি পর্দার আড়ালে থেকে পড়াতেন। তো দীর্ঘদিন যাব তার নিকট অনেক কিছু পড়লেন, কিন্তু তিনি অনেক কিছু পড়লেন শিখলেন কিন্তু তাকে কখনো দেখার সুযোগ হল না। তো যখন অনেক দিন এভাবে আপনার অতিবাহিত হয়ে গেল আর ওই মুহাদ্দিস সাহিবও দেখলেন যে এই ব্যক্তির অর্থাৎ ইমাম নাওয়াবি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি ইলমে হাদিসের প্রতি খুব আগ্রহী, তখন তিনি একদিন পর্দা সরিয়ে দিলেন। তো তিনি যেটা দেখলেন অনেক আশ্চর্যের বিষয়। তো তিনি দেখলেন যে যার থেকে তিনি পড়ছেন তার চেহারা কাদার চেহারার মতো, নাউজু বিল্লাহ। তো তখন মুহাদ্দিস সাহেব তখন এই ইমাম নাওয়াবিকে লক্ষ্য করে বলতে লাগলেন, সাহিবজাদা, জামাত আদায়কালীন যখন নামাজের মধ্যে অর্থাৎ নামাজ জামাত সহকারে আদায় করবে, এই জামাত আদায়কালীন সময়ে ইমামের অগ্রগামী হওয়াটাকে ভয় কর। অর্থাৎ ইমামের আগে রুকুতে চলে যাওয়া, অর্থাৎ ইমাম তাকবীর দিল ঠিক আছে, ইমাম যাওয়ার আগে যে মুক্তাদি চলে যাওয়া, ইমাম ওঠার আগে মুক্তাদি উঠে যাওয়া, এই কাজটাকে তুমি ভয় করো। কারণ কি? তিনি বললেন, কেননা এই হাদিস, যে হাদিস আমি আপনাদেরকে পেশ করেছি, এই হাদিস যখন এই মুহাদ্দিস বলেন যে আমার নিকট পৌঁছল, তো আমি এটাকে মুস্তাবাহাত অর্থাৎ কিছু বর্ণনাকারী বিশুদ্ধ না হওয়ার কারণে পিয়াস বহির্ভূত মনে করেছি এবং আমি ইমামের উপর ইচ্ছাকৃতভাবে অগ্রগামী হয়েছি। তিনি ইচ্ছা করে আপনার ইমামের আগে এভাবে একটু করেছিলেন। তিনি বলে যখন এটা করলাম তখন সাথে সাথে ওনার মুখ এমন পরিবর্তন হয়ে গিয়েছে যে অর্থাৎ গাদার মতো হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো তিনি বললেন, তুমি এখন আমাকে যেভাবে দেখছো তখন থেকে আমার চেহারাটা এরকম হয়ে গিয়েছে। তো প্রিয় মাদের চেয়ে দর্শকবৃন্দ, আমরা আমাদের নামাজের মধ্যে যখন আমরা জামাত আদায় করব তখন আমরা যেটা লক্ষ্য রাখি, কখনো ইমামের আগে যেন আমাদের রুকুতে যাওয়া, রুকুতে ঝুঁকা বা রুকু থেকে ওঠা, সস্তাতে যাওয়া সস্তাতে থেকে ওঠা, এটা যেন না হয়। তো আমরা যখনই তাকবীর শুনব তখন আস্তে আস্তে আমরা উঠব, তাকবীর শুনে একটু পরে যদি উঠি তাহলে তখন দেখবেন আপনি নিশ্চয়ই ইমামের পরে আপনার এই আমলটুকু হবে। তো আমরা এদিকে লক্ষ্য রাখব যেন আমাদের নামাজকে আমরা হেফাজত করতে পারি। তো মাকরুহ তাহরিমি সম্পর্কে শুনলাম, যে শুনছিলাম আমরা নামাজের মধ্যে কী কী আমল মাকরুহ তাহরিমি রয়েছে। তো আরও কিছু বিষয় রয়েছে, আসুন আমরা শ্রবণ করি। অন্য কাপা কাপড় থাকা সত্ত্বেও শুধু পায়জামা অথবা লুঙ্গি পরে নামাজ আদায় করা, যে কোনো ব্যক্তির অন্য কাপড় রয়েছে, আপনার জামা রয়েছে, আপনি সুন্দরভাবে নামাজের মধ্যে কাপড় পরে নামাজ পড়তে পারবেন, কিন্তু শুধু শুধু আপনি ইচ্ছা করে অবহেলা করে আপনি কাপড় না পরে শুধুমাত্র লুঙ্গি পরে আপনি নামাজ পড়েন, তো এটা মাকরুহ তাহরিমি রয়েছে। হ্যাঁ, যদি আপনার কাপড় না থাকে, এমন কোনো গরিব ব্যক্তি যার কাপড়ই নেই, তো সে কাপড় না থাকার কারণে শুধুমাত্র লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়েছে, তার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যার রয়েছে কাপড় অবহেলা করে পরে নেই, এটা মাকরুহ তাহরিমি হবে। আরও বলা হচ্ছে, কোনো পরিচিত ব্যক্তির আগমনের কারণে ইমামের নামাজের দীর্ঘায়িত করা, যদি তার নামাজে অংশগ্রহণের সুবিধার্থে এক দুবার তাসবিহ বৃদ্ধি করে তবে তাতে অসুবিধা নেই। এটা মনে করুন এরকম যে যখন আমরা জামাতের মধ্যে যাই, কোনো পরিচিত ব্যক্তি এসেছে, সে যেন জামাত পেয়ে যায়, সেজন্য নামাজকে দীর্ঘ করা, তো এটা উচিত নয়। তো কখনো এরকম হলেও আমরা সেরকম করব না। তো কোনো পরিচিত ব্যক্তি এর আগমনের কারণে ইমাম যে নামাজকে দীর্ঘায়িত করা, এটা মাকরুহ তাহরিমি রয়েছে, ফতোয়া আলমগীরের মধ্যে রয়েছে। তবে এখানে বলা হচ্ছে, যদি তার নামাজে অংশগ্রহণের সুবিধার্থে, মনে করুন নামাজে যেন সে অংশগ্রহণ করতে পারে, যে ইচ্ছা করে অতি দীর্ঘায়িত করতে, সেরকম না, যে স্বাভাবিকভাবে যে তাসবিহ আমরা পাঠ করি শুধুমাত্র তাসবিহের মতো, মনে করুন আমরা তিনবার তাসবিহ পাঠ করি, তো যেন জামাতে বাকি মানুষ সে জমায়েত হতে পারে, তো এই জন্যে আপনি ইমাম পাঁচবার সাতবার তাসবিহ পাঠ করেছে, তো পাঁচবার করা তো পড়া তো ইমামের জন্য মুস্তাহাব রয়েছে, তো সে যদি কয়েকবার তাসবিহ পাড়িয়ে পড়ে, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর বলা হচ্ছে জবর দখলকৃত জমিন, অর্থাৎ জোরদবস্তি দখলকৃত জমিন কিংবা পরের ক্ষেত যাতে ফসল রয়েছে, অথবা চাষকৃত ক্ষেতে অথবা কবরের সামনে যখন নামাজি ও কবরের মধ্যভাগে কোনো অন্তরায় না থাকে, এইসব জায়গায় নামাজ আদায় করা এটাও মাকরুহ তাহরিমি। সুতরাং আমরা এদিকে লক্ষ্য রাখবো, যদি কোথাও যাই তাহলে এরকম এটা দৃষ্টি রাখবো যে যেন জোরদবস্তি দখলকৃত সেরকম জমির মধ্যে যেন না কোথাও সফরে গেলেন, তো এরকম জমি যে আপনাকে কেউ অনুমতি দিল আপনি এখানে নামাজ পড়েন, অথচ আপনাকে যে অনুমতি দিয়েছে এটা তার নিজের জমি, এটা জোরদবস্তি করে সে কী করলো, দখল করলো, এরকম জমি যেন না হয়। তো এভাবে পরের ক্ষেত যেখানে ফসল রয়েছে ফসলের ক্ষতি হতে পারে, এভাবে চাষকে যে চাষিরা চাষ করে থাকে সেখানে আপনার যেহেতু এখানে ফসল হওয়ার সম্ভাবনা রয়েছে, এভাবে আপনার কবরের সামনে, তো এরকম জায়গায় আপনার নামাজ আদায় করা। তো কবরের সামনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নামাজি ও কবরের মধ্যভাগে যদি কোনো কিছু না থাকে, হ্যাঁ নামাজি ও কবরের মধ্যে যদি কোনো দেওয়াল থাকে, কোনো একটা পর্দা থাকে, আড়াল থাকে, তখন কোনো সমস্যা নেই, আর না হয় সেখানে নামাজ আদায় করা এটা কি মাকরুহে তাহরিমি। আচ্ছা, এরপর বলা হচ্ছে ও মুসলিমদের উপাসনালয় যেগুলো রয়েছে এখানে নামাজ আদায় করা এটা মাকরুহে তাহরিমি। তো শুধু সেটা তো নয়, বরং সেখানে যাওয়াও নিষেধ রয়েছে মুসলমানদের জন্য। অমুসলিমদের অনেক সময় দেখা যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অনেক মুসলমানরা অমুসলিমদের কোনো আপনার এরকম ধর্মীয়, অর্থাৎ এদের যেটা অমুসলিমদের এদের ধর্ম যেটা বুঝে, এদের ধর্মে যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে মুসলমানরা যায়, তো এটা কখনো উচিত নয়। তো এটা যাওয়া যেহেতু নিষেধ রয়েছে মুসলমানদের জন্য, তো এরকম যেন না হয় আপনি গেলেন, কোনো মুসলমান সেখানে গেল, তো সেখানে শয়তানের বসবাসায় পড়ে তার ইমানের মধ্যে কোনো সমস্যা হয়ে গেল, কাটতে এসে গেল, বা সে এমন কোনো প্রশ্নবিদ্ধ করতে, সেটা কুফুরি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইমানকে বরবাদ হওয়া থেকে হেফাজত করুক, এবং এরকম জায়গা থেকে যাওয়া আমাদের মুসলিম সমাজকে মুসলিম ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক। এরপর বলা হচ্ছে জামা ইত্যাদির বোতাম খোলা রাখা যাতে বুক দেখা যায়, এটা মনে করেন বুক যেটা আছে আমাদের এই বুক দেখা যায়, এভাবে জামা খোলা রেখে নামাজ আদায় করা এটা মাকরুহে তাহরিমি রয়েছে। হ্যাঁ, তবে যদি ভিতরে অন্য কোনো কাপড় থাকে যেটা তারা বুক ঢাকা থাকে, আপনার বুক দেখা যাচ্ছে না, বুক ঢাকা রয়েছে, তো সে অবস্থায় আপনার মাকরুহে তাহরিমি হবে না, মাকরুহে তানজিহি হবে। প্রিয় আমাদের চ্যান দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে অনেক মাকরুহে তাহরিমির বিষয় শ্রবণ করছিলাম, তো আসুন আরও দু একটি মাকরুহে তাহরিমি সম্পর্কে আমরা জানি। বলা হচ্ছে নামাজ আমরা যখন বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, ঘরের মধ্যে নামাজ পড়ি, আপনার মসজিদে নামাজ পড়ি, তো বিভিন্ন জায়গায় যখন আমরা নামাজ পড়ি তখন যদি কোনো ছবি, আপনার কোনো পিকচার ছবি যদি থাকে, এই বিষয়ে কিছু মাসালা আমরা শ্রবণ করি। প্রাণীর ছবি বিশিষ্ট পোশাক পরিধান করে নামাজ আদায় করা একটা মাকরুহে তাহরিমি। অনেক মানুষ এমন জামা পরে, এমন গেঞ্জি পরে যেই গেঞ্জির মধ্যে আপনার প্রাণীর ছবি থাকে, তো প্রাণীর ছবি বিশিষ্ট পোশাক যদি কেউ পরিধান করে নামাজ আদায় করে সেটা কি হবে, মাকরুহে তাহরিমি হবে। আচ্ছা, নামাজের বাইরেও, নামাজ ছাড়াও যদি নামাজের বাইরেও এরকম কাপড় পরা এটা নাজায়েজ রয়েছে, এটা বৈধ নয়, এটা শরীয়তে জায়েজ নয়। তো সুতরাং আমরা যারা মুসলমান রয়েছি, আমরা মুসলমানগণ এমন কাপড় পরা থেকে আমরা বিরত থাকব। আমরা প্রত্যেকেই, আমরা ইসলামী ভাই ইসলামী বোন প্রত্যেকেই আমরা এমন কাপড় পরা থেকে বিরত থাকব যে কাপড়ে কোনো প্রাণীর ছবি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শরীয়তে অবৈধ যা কাজ রয়েছে এরকম কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপর বলা হচ্ছে নামাজের মাথার উপরে, অর্থাৎ ছাদের উপর বা সিজদার জায়গায় বা সামনে অথবা ডানে অথবা বামে প্রাণীর ছবি টাঙ্গানো থাকা মাকরুহে তাহরিমি। যে আপনি যেখানে নামাজ পড়বেন, তো নামাজ যেখানে পড়বেন সেখানে আপনার মাথার উপর, অর্থাৎ ছাদের উপর, অর্থাৎ আপনার ছাদ যেখানে দেখা যাচ্ছে, ছাদের উপর মানে উপরে না, আপনার আপনার যেখানে দেখা যাচ্ছে, অথবা সিজদার স্থানে যেখানে আপনি সিজদা দিবেন, অথবা আপনার ডানে অথবা আপনার বামে কোনো ছবি লটকানো তাকা, তো এগুলো কি মাকরুহে তাহরিমি? এভাবে পিছনে তাকাও কিন্তু এটা মাকরুহ রয়েছে। তবে গুরুত্বের দিক দিয়ে যেগুলো উল্লেখিত বলা হয়েছে, অর্থাৎ পিছনে থাকা এটা একটু কম, কিন্তু সেদিক থেকে বেশি অর্থাৎ মাকরুহ তাহরিমি একেবারে হুকুম, যেটা শরীয়তের হুকুম বেশি আপনার প্রমাণিত হয়, সেটা হচ্ছে আপনার ডানে বামে আপনার চোখে স্পষ্ট পড়তেছে, উপরে নিচে ডানে বামে, এগুলো কি আপনার একেবারে মাকরুহ তাহরিমি রয়েছে। তো সেজন্যে আমরা এমন জায়গায় নামাজ আদায় করবো না যেখানে ছবি রয়েছে, ছবি লটকানো রয়েছে। আপনি কোথাও কোনো ঘরে গেলেন, বেড়াতে গেলেন বা কোনো জায়গায় আপনি গেলেন, তো সেখানে আপনি নামাজ পড়ছেন, তো নামাজ পড়ার আগে আপনার উচিত, আমাদের উচিত, আমরা যেন একটু দেখে নিই যে আমার আশেপাশে কোনো পিকচার তো নেই, কোনো প্রাণীর পিকচার তো নেই আমার এ ঘরে, কোনো আপনার জায়গাতে বা আপনার যেগুলা অনেক সময় ফ্রেম লটকানো থাকে সেই ফ্রেমে অনেক সময় প্রাণের পিকচার থাকে। আচ্ছা, এটা মানুষের পিকচারও হোক, তো আমরা অনেক সময় নিজেদের ফ্যামিলির অথবা যাদেরকে মহাব্বত করি এরকম ব্যক্তিদের আমরা পিকচার ফ্রেমে করে আমরা কী করি লটকিয়ে রাখি। তো আপনি মনে রাখবেন, আপনি যার ছবি হোক না কেন, পিকচার হোক না কেন, সেরকম পিকচার আপনার আশেপাশে থাকলে আপনার নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে। সুতরাং আমরা এরকম কাজ থেকে আমরা বিরত থাকি, ছবি যেন যেখানে থাকে সেখানে আমরা নামাজ আদায় না করি, আর যদি নামাজ আদায় করতেই হয় সেই ছবিগুলোকে আমরা সরিয়ে নিই অথবা পর্দা দিয়ে আমরা ডেকে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের নামাজকে হেফাজত করার তৌফিক দান করুক। আসুন প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে অনেক গুরুত্বপূর্ণ মাসালা মাসায় শ্রবণ করলাম, নামাজের বিষয়ে মাকরুহে তাহরিমের বিষয়ে শ্রবণ করলাম। তো আসুন আজকে আমরা একটি সুরা কোরআনে পাক থেকে প্র্যাকটিস করানোর চেষ্টা করব। তো আসুন আজকে সুরা কাফিরুন এটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। তো আমার সাথে সাথে যারা আমাকে দেখছেন, আমি আপনাদের সকলকে বলবো আপনারা এটা আমার সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করুন। দেখুন কোরআনে পাকের আয়াত একটা হরুফ যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে 10টি নেকি দান করবে। আল্লাহ তাআলার কত বড় দয়া, চিন্তা করেছেন? তো আল্লাহ তাআলার এই দয়া কেন নেবেন না? একটি হরুফ আপনি যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে 10টি নেকি দান করবে। তো আমরা আল্লাহ পাকের এই কালাম, এই কোরআনে পাক যারা শুদ্ধ করে পড়তে পারি তাদের জন্য তো মারহাবা, আর যারা শুদ্ধ করে পড়তে পারি না, তো আমরা কি একটু সময় দিয়ে একটু চেষ্টা করে আল্লাহ পাকের এই কালামকে আমরা শুদ্ধ করে নিতে পারি না? তো আমাদের উচিত হবে আমরা একটু সময় দিই, লজ্জা ফেলে, দেখুন আপনার আশেপাশে কে রয়েছে সে লজ্জা আপনি ফেলে দিন, কোরআনে পাকের আয়াত আল্লাহ পাকের কালাম এটা শিখতে কোনো লজ্জা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাক আল্লাহ তাআলার কালাম আমাদেরকে দান করেছেন, আমাদেরকে এত দয়া করেছে, তো সেই দয়া নিতে আবার লজ্জা কিসের? তো সুতরাং আল্লাহ তাআলা দয়া নিয়ে নিই, আসুন আমরা প্র্যাকটিস করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون প্রিয় মাদেশের দর্শকবৃন্দ, প্রথমটা কিন্তু কফ, ঠিক আছে, প্রথমটা কফ, এটা কাফ নয়, তো কুল হবে না, কুল কুল, ঠিক আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا وعلى وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ প্রিয় মাদে চায় দর্শকবৃন্দ, আনা দেখুন, জবরের পর অর্থাৎ জবরের পর এক আলিফ হলে আপনার টানতে হয়। জবরের পর যদি কোনো আলিফ থাকে, খালি আলিফ যেটা আমাদের সাকিন হয় নাই, তখন এক আলিফ টানতে হয়, ঠিক না? কিন্তু দেখুন ওয়ালা আনা এটার মধ্যে টানছি না, এটার মধ্যে কোনো আমরা এক আলিফ টানছি না। কারণ কি, এই আনার যে কায়দা নিয়ম রয়েছে কোরআনে পাকে, চারটি আনা রয়েছে, যে চারটি আনাকে আপনি একালে টেনে পড়বেন, আনা বা আনাবু, আনা মিলা, আনা সিয়া, এই চারটি আনা কোরআনে পাকে রয়েছে, যেগুলো টানতে হবে। আচ্ছা, এগুলো ছাড়া, এই চারটি ছাড়া যত জায়গায় আনা এসেছে সে আনাগুলো টানা যাবে না, যেগুলো নিষেধ রয়েছে। তো সুতরাং আমরা ওয়ালা আনা আবিদুম্মা আবাদতুম এটাতে সেই জন্য আমরা কি করিনি, ঠানিনি, ঠিক আছে? আচ্ছা আসো,
ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
প্রিয় মাদেশের দর্শকবৃন্দ, তো এতক্ষণ ধরে কোরআনে পাকের একটি সূরা শুনছিলাম, চেষ্টা করছিলাম, সেটা প্র্যাকটিস করছিলাম। তো আসুন এখন আমরা রমজানের অর্থাৎ রোজার কিছু মশালা মাসাইল সম্পর্কে আমরা শ্রবণ করব। বলা হচ্ছে যদি সূর্যাস্তের পূর্বেই সাইরেন, যেটা আমাদের আমরা অনেকে সাইরেন সাইরেন বলে থাকি, তো সাইরেন যখন বাজবে সূর্যাস্তের পূর্বে, মনে করেন স্বাভাবিকভাবে সাইরেন দেওয়া হয় কখন, যখন ইফতারের সময় হয়, ইফতারের আগে নয়। অর্থাৎ সূর্যাস্ত অর্থাৎ যখন সূর্য অস্ত গেল, অস্ত যাওয়ার পরে কিন্তু সাইরেন দেওয়া হয় না। আর কেউ ভুলে কোনো মসজিদে বা কোনো জায়গায় সূর্য অস্ত এখনো যায়নি, তার পূর্বে কেউ সাইরেন দিয়ে দিল, আর এই কারণে কি করলো, অনেকে ইফতার করে নিল, অথবা মনে করেন সাইরেন না বলে কোনো কোনো জায়গায় সূর্যাস্ত এখনো হয়নি, আজান দিয়ে দিল। এখন আপনি রোজা রাখলেন, আপনি সে আজান শুনে অথবা সাইরেন শুনে আপনি মনে করলেন যে ইফতারের সময় হয়ে গিয়েছে, আপনি এটা মানে ইচ্ছা করে নয়, আপনি এটা জানেন না যে এখন ইফতারের সময় হয়নি, সেটা জানেন না, আপনি বুঝলেন যে ইফতারের সময় হয়েছে, সেই জন্য এটা আপনি কী করলেন, সেখানে ইফতার করে নিলেন। আর আপনি পরে জানতে পারলেন যে হাই হাই, এখানে তো আজকে সাইরেন দিয়ে দিল, এই যে যখন ইফতারের সময় হয়নি, ইফতারের সময়ের আগে দিয়ে দিল, এখন তো সূর্যাস্ত হয়নি, সূর্যাস্ত হওয়ার আগেই দিয়ে দিয়েছে, আজান দিয়ে দিয়েছে অথবা সাইরেন দিয়ে দিয়েছে, এটা আপনি জানতে পারলেন, তখন আপনার উপর সেই রোজা তো ভেঙে গেল, তো সেই রোজাটা কাজা করে দেওয়া আপনার উপর আবশ্যক হবে, কাফফারা আবশ্যক হবে। আচ্ছা আসুন, এভাবে বর্তমানে যেহেতু আপনার চারদিকে উদাসীনতা, মাসালা মাসাইল তো যেমন জানেই না মানুষ, তো সেহেতু এটা প্রত্যেকের উচিত হবে যে আমরা যেন নিজেই নিজেদের রোজার নিরাপত্তা রাখি, সেই জন্য সাইরেন বলেন, রেডিও বলেন, টিভির ঘোষণা বলেন, এবং কি মসজিদের আজান বলেন, এগুলো আমরা শ্রবণ করব, ঠিক রয়েছে, কিন্তু ইফতার করার পূর্বে, সেহরি করার সময় আপনি দয়া করে আপনার টাইমকে দেখে নিন। নিশ্চয় ক্যালেন্ডারে টাইম থাকে, সে টাইমকে দেখে আপনি ইফতারের 1 মিনিট সেটা যেখানে থাকে সেটা থেকে 1 মিনিট পর এগোবা করেন, অথবা আপনার সেহরির সময় যেটা সেটার যে টাইম থাকে তার থেকে 3 মিনিট বা 4 মিনিট আগে আপনি সেহরি বন্ধ করে দিন। এভাবে যদি আপনি করেন তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদের সেহরি বলেন, আমাদের ইফতার বলেন, এগুলো আমরা ঠিক টাইমে করতে পারবো, এবং এগুলো ভুলের কারণে আমাদের সে রোজাটা বরবাদ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। তো প্রিয় আমাদের দর্শকবৃন্দ, এবং একটি মশলা বলা হচ্ছে, উজু করছিলেন, মনে করেন আপনি উজু করছিলেন রোজা অবস্থায়, নাকে পানি নিলেন, তো সেই নাকে পানি নেওয়াটা মগজ পর্যন্ত উঠে গেল, অথবা কণ্ঠনালী দিয়ে নিচে নেমে গেল, তো রোজাদার হওয়ার কথাও স্মরণ ছিল তবে রোজা ভঙ্গ হয়ে গেল। তো কণ্ঠনালী দিয়ে যদি নিচে এসে যায়, মগজ পর্যন্ত যদি পৌঁছে যায় আপনার সেই পানি, তখন আপনি যে রোজাদার তার কথাও স্মরণ ছিল, আপনি ওটা কিন্তু উচ্চাকর করেন নাই, চলে গেল, তো তখন আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে, তখন আপনার উপর কাজা আবশ্যক হবে। তবে আপনার সেই সময় যদি আপনি রোজাদার, সে কথা স্মরণ নেই, তো রোজাদার হওয়ার কথা যদি স্মরণ না থাকে, সে অবস্থায় যদি আপনি যে পানি টান দিলেন সেটা চলে গেল বা কন্টনালে পর্যন্ত এসে গেল, তখন আপনার রোজাটা ভঙ্গ হবে না, কারণ কিন্তু আপনি এটা ভুলবশত করেছেন, তো কিন্তু স্মরণ আসার সাথে সাথে আপনি এটা করে ফেলেছেন, ঠিক আছে, পর হ্যাঁ আমি তো রোজা রেখেছি এটা কেন করলাম, তখন আপনি সেই রোজাটা রেখে দিবেন, সেই রোজাটা ভঙ্গ হবে না। হ্যাঁ, তারপরে যদি আপনি এটা মনে করেন যে আমার রোজা তো ভেঙে গিয়েছে, আপনার রোজা তো ভেঙে গিয়েছে, আমি এটা করেছি, আপনি কোনো কিছু ভুলবশত কিনে নেন, ভুলবশত কিছু করলেন, আর আপনি মনে করলেন আমার রোজা তো ভেঙে গিয়েছে, তো তখন এরপর যদি আপনি সে রোজা ভেঙে ফেলেন, অর্থাৎ কিছু খেয়ে এলেন, এরপর যদি সে রোজা না থাকেন, পরিপূর্ণ না করেন, আপনার পর কিন্তু কাজা আবশ্যক হয়ে যাবে। প্রিয় মতে চান দর্শকবৃন্দ, আসুন কিছু কাফফারা সম্পর্কে আমরা শ্রবণ করব। রমজানুল মোবারকের রোজা রেখে কোনো সঠিক অপারগতা ছাড়া, মনে করুন আমি অপারগতার কথা কিন্তু বলেছি, তো অপারগতা এমন বিষয় যেটা অনিচ্ছায় আর কোনো উপায় নেই সেই জন্য রোজা ভেঙে ফেলেছে, তো সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি অপারগতা নিয়ে। তো অপারগতা ছাড়া স্বেচ্ছায় ভঙ্গ করে যদি কেউ রোজা, অর্থাৎ ভঙ্গ করে দেয়, কোনো অপারগতা নেই, রমজানে রোজা রাখলো আর ইচ্ছা করে রোজাটা ভেঙে ফেলল, তো সেই ব্যক্তির উপর সেটা তো কাজা করতে হবে, আবার সাথে সাথে তাকে কাফফারাও দিতে হবে। একটা প্রশ্ন আসতে পারে, তো কাফফারা কি? দেখুন, রোজা ভঙ্গ করার কাফফারা এই বিষয় নিয়ে বলা হচ্ছে যে, দেখুন তখনকার জমানায় আপনার ক্রীতদাস ছিল, দাস দাসী ছিল, এখনকার জমানায় সেটা তো নেই, তো তখনকার জমানার জন্যে আপনার দাস দাসী সেটা মুক্ত করে দেওয়ার একটা বিধান ছিল, এটা কাফফারা হিসেবে, আর যদি সেটা করতে না পারে, মনে করেন যার নিকট ক্রীতদাসী নেই, ক্রীতদাস এক কথাই তখনকার যুগে সেটা ছিল যেহেতু তাদের দাস দাসী ছিল, আর এখনকার জমানায় সেটা যেহেতু নেই, তো সেজন্যে আমরা কি করব, তো আমরা যেহেতু বর্তমান দাস দাসী নেই, তো আমরা ধারাবাহিকভাবে 60 রোজা আমাদেরকে রাখতে হবে, 60টি রোজা, তো এই 60টি রোজা রাখা এটা হচ্ছে কাফফারা। হিজরি মাসের 1লা তারিখ থেকে শুরু করে তবে 2 মাস রোজা রাখতে হবে, অর্থাৎ হিজরি সাল এর, এটা কিন্তু হিজরি হিসেবে এমনি গণনা হয়, আপনি এমনি যদি থেকে যান লাগাতার আপনি 60টি থেকে দেন, আর 1টি তো আপনাকে কাজা হিসেবে থাকতে হবে, তো এটা মনে রাখবেন যদি হিজরি মাসের 1লা তারিখ থেকে শুরু করে তবে 2 মাস রোজা রাখবে, হতে পারে উভয় মাস 29 দিনের হলো, তখন 58টি রোজায় কাফফারা আদায় হয়ে যাবে, এবং যদি 1লা তারিখের পর অন্য কোনো দিন থেকে রোজা শুরু করে তবে এখন পুরোপুরি 60টি রোজা রাখতে হবে, তাও যদি সম্ভব না হয় তবে 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খাবার খাওয়াবে। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, দেখুন যদি আমরা রমজানের কোনো রোজা আমরা কোনো আপনার কারণবিহীন, অপারগতাবিহীন কোনো রোজা যদি ইচ্ছা করে কখনো ভেঙে ফেলে কেউ, তার উপর সেটা কাজাও করতে হবে, আবার তাকে কাফফারা স্বরূপ রোজা থাকতে হবে। তো কাফফারা কি? সে লাগাতার 60টি রোজা তাকে থাকতে হবে। যদি কেউ লাগাতার 60টি রোজা থাকতে না পারে তাহলে সে কী করবে? সে 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খাবার খাওয়াবে। এক্ষেত্রে এটা আবশ্যক যে যাকে এক বেলা খাওয়াবে সেই ব্যক্তিকেই দ্বিতীয় বেলা খাওয়াবে। গরিব মানুষ আপনি যাদেরকে খাওয়াবেন, তো যে ব্যক্তিকে এক বেলা খাওয়াবেন সেই ব্যক্তিকে আবার দ্বিতীয় বেলা খাওয়াতে হবে। আচ্ছা, এটা আবার এরকমও হতে পারে 60 জন মিসকিনকে একটা করে সদকায়ে ফিতির, যেমন 2 কিলো 80 গ্রাম কম গম অথবা এর মূল্য। তো এটা তাকে, অর্থাৎ সেই ফকিরকে, সে গরিব ব্যক্তিকে দিয়ে দিবে, তাকে মালিক বানিয়ে দিবে। একজন মিসকিনকে একসাথে 60টি সদকায়ে ফিতির দিতে পারবে না। একজন মিসকিনকে একসাথে এই 60টি, যেটা সদকায়ে ফিতিরের কথা বলা হচ্ছে, এটা একসাথে দিতে পারবেন না। তবে হ্যাঁ, এটা করা যায়, একজন মিসকিনকে 60 দিন যাবত, একদিনে না, 60 দিনে, 60 দিনে আপনি একজন মিসকিনকে এক একটা সদকায়ে ফিতির হিসেবে দিতে পারেন। তো আমরা এটা মনে রাখবো, আমাদের মশালা কখনো যদি এরকম হয়ে যায় তাহলে এই কাফফারাগুলো কিন্তু আবশ্যক হয়ে যায়। তো রোজা অবস্থায় মনে করেন কাফফারা আদায়কালীন আপনি কাফফারা আদায় করছেন, রোজা রাখছেন কাফফারার, তো সে অবস্থায় যদি মাঝখানে একটি রোজাও যদি আপনার ছুটে যায়, তবে মনে রাখতে হবে আবার পুনরায় সেই 60 30 60 60টি রোজা আপনাকে রাখতে হবে। যে পূর্বে আপনি মাঝখানে যে একটা ছুটে গিয়েছে, যে এর পূর্বে যেগুলো রোজা এগুলো হিসাব করা যাবে না। যদি 59টি রোজা রেখেছেন আপনি, 59, চিন্তা করে দেখুন 59, 59টি রোজা আপনি রেখেছেন, তো সেটা রোগ ইত্যাদি কোনো উজর বা কোনো কারণে ছুটে যাক না কেন, এরপর যদি আপনার ছুটে যায় তাহলে আপনাকে আবার টিকে দিতে হবে। তো প্রিয় মাতে চান দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে কাফফারা, রোজার কাফফারার একটি গুরুত্বপূর্ণ মশালা। কখনো যদি আমাদের রমজানের রোজা কেউ যদি অপারগতাবিহীন, হ্যাঁ যদি অপারগতা থাকে, তখন তাকে কাফফারা দিতে হবে না, শুধু কাজা থাকতে হবে, কাজা একটি রোজা সেটা থেকে দিলে হবে। অপারগতা নাই এই অবস্থায় যদি কেউ ইচ্ছা করে রোজা ভঙ্গ করে রমজানের ফরজ রোজাগুলো, তাহলে তাকে 60টি রোজা তাকে কাফফারা থাকতে হবে এবং একটি রোজা সে কাজা হিসাবে থাকবে, তাহলে প্রায় 61টি রোজা সে থাকবে। তো কখনো যদি আপনি মাঝখানে 60টি রোজার মাঝখানে লাগাতার যেটা থাকার কথা তার মাঝখানে আপনি কখনো ভেঙে ফেলেছেন, তখন আপনাকে আবার সেই 60টি রোজা সেখান থেকে হিসাব করে আবার নতুন করে থাকতে হবে। কিন্তু ইসলামী বন্ধের জন্য আপনার এটার অবস্থা এরকম যে এই রোজার কাফফারা যদি ইসলামী বন্ধের আদায় করতে হয় কখনো, তখন তাদের জন্য হচ্ছে সে যখন কাফফারা রোজা থাকবে, তখন তার যদি এমন দিন এসে যায় যেগুলোতে তাদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে, সেরকম দিন এসে যায়, তবে তার এটা প্রয়োজন নেই যে সে প্রথম থেকে থাকবে, বরং তার অবশিষ্ট যে রোজাগুলো থাকবে সেগুলো সে থাকবে। অর্থাৎ সে 60 দিন কাফফারা রোজা রাখছে ইসলামী বোন, রাখতে রাখতে আপনার 10 দিন থাকলো, 20 দিন থাকলো, 23 দিন থাকলো, অথবা 20 দিন থাকলো, এরপর তার এমন বিশেষ দিন এসে গেলো যেটার মধ্যে তাদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে, তো সেই দিনগুলো শেষ হলো, আবার সে রোজা রাখবে। তো এভাবে করে সে ইসলামী বোন রোজা, এটা কাফফারা রোজা আদায় করে দিবে। ইসলামী ভাই যারা রয়েছেন তাদের মাসালো বর্ণনা করে দেওয়ার আমি চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তমভাবে আমাদের রোজাকে রাখার, আমাদের নামাজকে আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় মাতে চান দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি, এর উপর আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার দরবারে কবুল করে নিক। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার দরবারে কবুল করে নিক। আমিন। বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জ্ঞানী আলো, জ্ঞানী আলো।
আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।